সালামু আলাইকুম, দ্য মুসলিম গ্লাস পডকাস্টের আজকে সিক্সথ এপিসোডে আমি তানভীর হোস্ট হিসেবে আছি। আমার সাথে আছে মাহবুব ভাই, আর আমাদের বরাবর মতো কোহোস্ট হিসেবে আশিকের থাকার কথা, হয়তো একটু পরে সে আমাদের সাথে জয়েন করতেও পারে। আমাদের গেস্ট হিসেবে আজকে আছে নাহিদ ভাই, SM নাহিদ হাসান। নাহিদ ভাইকে আমরা অনেক কারণে চিনি, উনি একজন অ্যারাবিকের উস্তাদ এবং আমাদের বড় ভাই। আমাদের সুখে দুঃখে আমরা নাহিদ ভাইয়ের কাছে যাই এবং উনি আমাদের সাথে কথা বললে আমাদের খুব মনটা হালকা হয়। তো নাহিদ ভাই কেমন আছেন?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ, আমরাও
ঠিকঠাক
ভালো আছি।
আমি আপনি করে বললাম তানভীর, কারণ
হ্যাঁ
যেহেতু মাহবুব ভাই হচ্ছেন সিনিয়র। হ্যাঁ
আচ্ছা, সমস্যা নেই, ব্যাপার না,
আচ্ছা
ওকে, আমাকে তুমি করে বললেও প্রবলেম নেই, যাক ঠিক আছে। আচ্ছা, তো আজকে আসলে আমরা যে টপিকটা নিয়ে মেনলি কথা বলবো সেটা হচ্ছে, আমাদের অলরেডি আমরা এটা নিয়ে একটা প্রিপারেশন শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে রমাদান। আই থিঙ্ক 10-15 ইয়ার্স আগেও বিষয়টা এরকম ছিল না। রমাদান নিয়ে এখন আমরা দেখি যে 1-2 মাস আগ থেকে একটা গুঞ্জন শুরু হয় যে রমাদান আসতেছে, রমাদানে আমরা একটা প্ল্যান করবো, রমাদানে আমরা এটা করবো সেটা করবো। ডেফিনেটলি এটা খুবই একটা চমৎকার একটা গুড সাইন। তো কিন্তু সমস্যা হচ্ছে যে আমি আমার পার্সোনাল প্রবলেম দিয়ে শুরু করতে পারি, বাট আই থিঙ্ক এটা অনেকের প্রবলেম যে রমাদান আসে, রমাদানের মূল্য, রমাদানটা খুব কতটুকু দামি এটা আমরা অনেকেই বুঝি, কিন্তু রামাদানটা যখন শুরু হয় শেষও হয়ে যায় দেখা যায় মাঝে আর কিছু করা হয় না ঠিক মতো, অনেক আশা থাকে কিন্তু শেষ দিকটা দেখা যায় যে আসলে প্রাপ্তির খাতায় শূন্য, অনেকটা এরকম হয় আর কি। তো এটা মনে হয় অনেকের প্রবলেম, ঠিক না মহব ভাই? মনে হয় আই থিঙ্ক এটা অনেকেই আমাদের সমস্যাটা
অ্যাবসলিউটলি।
আছে।
হ্যাঁ, আমরা খুব মানে জোরে সোরে শুরু করি কিন্তু
হ্যাঁ,
একেবারে দেখা যায় 20 রোজার পরেই আমাদের ডিক্লাইন হতে শুরু করে, আর ঈদের পরে তো কথাই নাই।
ঈদের পর তো কথাই নেই। হ্যাঁ,
হ্যাঁ,
এখন আসলে এটা কেন হয় বা আমাদের আসলে এটার প্রবলেম, মানে এটার আসলে কিভাবে ট্রাই করলে আমাদের এই প্রবলেমটা ই হতে পারে যে আসলে রামাদান আসবে, রামাদানটা আমরা এনজয় করবো, এনজয় ইন টার্মস অফ ইবাদা এবং যেই আল্লাহ যেই চান্সগুলো আমাদেরকে দিচ্ছে রামাদানে, আসলে আমাদের কি করা উচিত বা এটার ব্যাপারে আমাদের কোনো সাজেশন থাকলে, আপনার কোনো সাজেশন থাকলে আমাদেরকে জানান।
ان الحمد لله نستعين ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الحمد لله প্রশ্নটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা আলোচনা, সেটা হলো রমাদান আসছে, আমরা খুব প্রথম দিকে উত্তেজিত থাকি, পরে উত্তেজনা থাকে না। আসলে আমার মনে হয় যে এর বড় কারণ হলো যে সিয়ামের সম্পর্কে আমরা অনেক সময় উদাসীন থাকি, এটা একটা সোশ্যাল কালচার বা রসমের মতো করে আমরা এটাকে দেখি। এর বড় কারণ হলো ওই যে বললাম যে মৌলিক উদ্দেশ্যটা কি, আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে এটা দিয়েছেন, এর একটি বড় উদ্দেশ্য হলো এটা দিয়ে আমরা এটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। ইনফ্যাক্ট প্রত্যেকটা ইবাদতের একটা মৌলিক অর্জন হলো তাকওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস আবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে মানুষ তোমরা ইবাদত করো তোমাদের সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই যে এখানে আমরা দেখছি যে মানুষকে ইবাদত করতে বলা হচ্ছে এবং এর একটা কনসিকোয়েন্স বা ফলাফল হচ্ছে তাকওয়া অর্জন। আমরা এখন সিয়াম পড়ি, সালাত পড়ি, তো কিন্তু কি এটা পসিবল এবং ফাহশা কাছে আমাদের বিরত রাখার কথা? এখানেও দেখা যায় যে এই উদ্দেশ্যটা যেহেতু ওই সালাতের মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন হচ্ছে না, ঠিক একইভাবে সিয়ামের মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন হচ্ছে না, এবং এই তাকওয়ার ব্যাপারটাও আমাদের মূল ফোকাস না। সোসাইটির একটা অ্যারেঞ্জমেন্ট, যে অ্যারেঞ্জমেন্টটা প্রথম দিকে সোয়ামের দিকে থাকে, পরে এটা দ্রব্যমূল্যের উপরে চলে যায়, আবার এই ফোকাসটা এর পরে আবার ঈদের মার্কেটিং বা ঈদের বিভিন্ন বাণিজ্যের সাথে চলে যায়। তো যদি কিনা এই ফোকাসটাকে ঠিক রাখা না যায়, সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই মৌলিক যে আমাদের এবাদতে ভাটা পড়ে যায় বা আমাদের কনসেন্ট্রেশনটা নষ্ট হয়, এটা হলো একটা বড় কারণ আমার কাছে মনে হয়। এবং যেহেতু ফোকাসটাও ঠিক নাই, এর জন্য আমাদের অনেক সময় প্রিপারেশন টাও ওই রকম ডিফাইন থাকে না। ধরেন আমরা একটা যখন পরীক্ষা হয়, সে পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিই, সেই প্রিপারেশনটা কিন্তু পরীক্ষা ঠিক আগের মাসে না, বরং প্রিপারেশনটা আমরা নিই অনেক আগে থেকে এবং অনেক ডিফিনিট, অর্থাৎ আমরা কি করব, কোন কোন গুলো কোন কোন কোশ্চেন গুলো আগে আগের বছর আসে, আমি একটু বিস্তারিত বলছি। এই কারণে যে বিষয়টা হল এরকম যে একটা ভালো ফোকাস নাই বা মৌলিক কাজটা নাই যেটা অর্জন করতে হবে এবং তার সাথে তার প্রিপারেশনটা নাই, এই সব মিলে দেখা যায় যে আমাদের এই প্রিপারেশনটা ওরকম একটা হয় না বা ফোকাসটা একদম সরে যায়।
আচ্ছা, এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে রামাদান বা সিয়ামের উদ্দেশ্য তাকওয়া, তাকওয়া অর্জন করা। এখন আসলে
জি
তাকওয়া জিনিসটা আসলে কি, মানে এটা আসলে ডেফিনেশনটা কি বা এটার ইন্টারনালাইজেশনটা কি কিরকম হতে পারে একটা মুসলিমের?
তাকওয়া মূলত হচ্ছে যে আল্লাহর ভয়, অর্থাৎ আল্লাহর ভয় আসলে কি, আল্লাহর ভয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো চান করতে বলেছেন সেগুলোকে করা এবং যে কাজগুলো করতে নিষেধ করেছেন অর্থাৎ হারাম করেছেন সেই জিনিসের থেকে দূরে থাকা। এজন্যই একটা হাদিস দিয়ে আসলে এটা অনেক ভালো বোঝা যায়, যেমন হাদিসটা হলো আল্লাহ হালাল বাইয়ান আল্লাহ হারাম বাইয়ান, হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট, বাইনাহুমা মুশতাবিহাত, এবং তার মধ্যে রয়েছে কিছু অস্পষ্ট বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার ইত্তাকাশবুহাত ইস্তাবরা আলিদিনী ও আয়দিহি, যে কিনা এই এই মানে জিনিসটা হচ্ছে কি, এই বর্ডার লাইনটাকে সে ভালো করে ম্যানেজ করে, অর্থাৎ যে এই অস্পষ্ট জিনিসগুলোর মধ্যে সে যায় না, হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট, কিন্তু এর বাইরে কিছু গ্রে জিনিস রয়েছে যেগুলো অস্পষ্ট। তো তাকওয়া হচ্ছে এই যে ইভেন সে এই অস্পষ্ট জিনিসগুলোকে এড়িয়ে চলবে, তাহলে কি তার দিন এবং সম্মান রক্ষা করতে পারবে। এই হাদিসের শেষে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলবের ব্যাপারটি নিয়ে এসে আলা ইন্না লিল ইন্না ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদুল কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদুল কুল্লু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষে এই কলবের কথা এনেছেন যে মানুষের মধ্যে দেহের মধ্যে একটি টুকরো রয়েছে, যে টুকরাটা যদি শুদ্ধ হয়ে যায়, যে গোশতের টুকরাটা সেটা যদি শুদ্ধ হয়ে যায় সমস্ত শরীর শুদ্ধ হয়ে যায়। এটা কিন্তু ওই হালাল হারামের আলোচনা পরে কেন নিয়ে আসছে, কারণ ওই হালাল হারাম বেঁচে চলার মধ্যে কিন্তু এই জিনিসটা ডেভেলপ করেছে তাকওয়া, মানে আল্লাহর ভয়। এবং আল্লাহর ভয় যখন হয়ে যায় তখন মানুষের কর্ম যখন ঠিক হয়ে যায় তখন সমস্ত তার চিন্তা এবং কর্মগুলো শুদ্ধ হয়ে যায়। তো বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে এই তাকওয়া হলো এই যে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো ঠিক বেছে বেছে চলে, যেমন করে আমাদের ধরেন আমরা যখন কোথাও কাটা যুক্ত গাছের মধ্যে দিয়ে চলি তখন এমন ভাবে বেছে চলি যাতে কোনো গানা বিঠে, এরকম মানে হালাল হারাম বেছে চলা, এটাই হচ্ছে তাকওয়া।
আচ্ছা, এখন এখন রমাদান ব্যাপারে যদি আমরা এভাবে মনে হয় বলতে পারি কথাটা, যে আমাদের গোল এমন হওয়া উচিত যে আমরা রমাদানে এমন কিছু করব, নিজেদেরকে ডেভেলপমেন্টটা একটা এমন ভাবে ডেভেলপ করব যেন বছরের বাকি সারা বাকি সময়গুলোতে বাকি 11 মাস যেন এটার একটা ইম্প্যাক্ট থাকে। এখন এন্ড অফ দ্য ডে এটা আসলে কতটুক হচ্ছে আমাদের, এটা একটা আলোচনার জায়গা, কারণ অনেকে আমরা দেখি হয়তো সলাহ ঠিক মতো পড়ে না, আপনার নর্মাল সময়ে রামাদানে সে সলাহ পড়তেছে, ঈদের দিনের পর থেকে আবার সে সলাহ ছেড়ে দিচ্ছে, তাহলে তার উপর আসলে এই রামাদানের ইম্প্যাক্ট এটা থাকে না শেষ পর্যন্ত, জাস্ট এক একটা একটা মাসের জন্যই কাইন্ড অফ একটা ঝোঁক বলবো বা এই ধরনের যেটা চলে যায় রামাদানের পরপর। তো রামাদান আসলে আপনার কাছে কি মনে হয় যে আমরা কোন জিনিসটার কারণে, কিসের অভাবের কারণে এই জিনিসটা হয়, বা কোন জিনিসটা করলে এই জিনিসটা আসলে হবে না, যে আমাদের একটা ইম্প্যাক্ট আমরা ধরে রাখবো বাকি সময়গুলোতেও এই ধারাবাহিকতা?
আচ্ছা, এটা হলো মূলত ওই যেটা বললাম আমরা যে আমাদের এটার উদ্দেশ্যের উপর চিন্তা ভাবনা করতে হবে, যে আমরা যে সিয়াম পালন করছি, যে সেলিব্রেট করছি, এই সেলিব্রেশনটার সাথে কি কি বিষয় জড়িত আছে। এই সেলিব্রেশনের মধ্যে ধরেন আমরা যখন সেই ট্রেনিংটা যদি ভালো না হয়, সেই ট্রেনিং যদি ফোকাস না হয়, তাহলে সেই ট্রেনিং এর পরে দেখা যায় সেই ট্রেনিং খুব একটা লাভ হয় না। তো রমাদান শুধু রমাদান বা মাসের মধ্যে একটা একজন লোক যদি সে খুব মানে এর সমস্ত কিছুকে নজর দিয়ে এই কাজগুলোকে করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা তৌফিক দিবেন। আসলে মানুষ তো কখনোই ভালো কাজ করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক না দেন। মূলত এই জিনিসগুলো হয় যে মানুষ সব মানুষ, অনেক মানুষ, প্রায় মানুষই রোজা রাখে ঠিকই, কিন্তু সে কি করে, সে রোজার যে দাবিগুলো রয়েছে, আমাদের প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে এটা হয়, ঠিক সিয়ামেও এটা হয়, যে সিয়ামের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর দিকে সে কর্ণপাত করে না, সাহারি। তারপর তোমরা দেখবা যে যারা ফরজ সালাত পড়ে না, এরাও তোমার যে আমাদের যে কিয়ামুল লাইল বা আমরা বলি তারাবি, সেই তারাবিতে অ্যাটেন্ড করে। দেখা যায় ওই মানুষটাই 30 দিন তারাবি পড়লো, এর পরে সে ওইটা পড়ে না, তার মানে এটা তার কাছে একটা সেলিব্রেশন, তারাবিটা, তারপর সাহারি, তারপর ইফতার, এগুলো তার কাছে একটা সেলিব্রেশন। কিন্তু এগুলো এগুলোর বাইরেও যে এই রোজার যে কবুলিয়াত, এই কবুলিয়াতের বিষয়টা বা এটার যে সিনসিয়রিটি, এইটার বিষয়টা ফোকাস থাকে না। তুমি দেখবা যে মানুষ সিয়াম পালন করছে, কিন্তু তোমার সে সিয়ামের সাথে জড়িত কিছু বিষয় রয়েছে, যেমন মিথ্যা কথা, কাজ, জালাত ত্যাগ করতে হবে, সেগুলো ঠিক মতো ত্যাগ করছে না, যার ফলে কি তার সিয়ামটা এ তার উপরে প্রভাব বিস্তার করতে পারছে না। সারা মাস ধরে কেউ তারাবি পড়লো, কোরআন খতম করলো, কিন্তু সে ঈদের দিন জোহরের ফরজ সালাত আদায় করলো না, বা ঈদের দিন ফজরের ফরজ সালাত আদায় করলো না, এটা হতেই পারে। তার মানে কি, তার মধ্যে সে কি করেছে, সে সোসাইটির যে একটা সেলিব্রেশন, সোসাইটির যে একটা ফোর্স তৈরি হয় যে সবাই মিলে এটা করব। ইভেন এমনও হয় যে অনেক সময় আমরা ইফতারের পার্টির আয়োজন করি, যেখানে আল্লাহ সুবহান ও তাআলার ফরজ হুকুমগুলো ভায়োলেশন হয়। তো যখন এরকম হয়, আমার ইবাদতটা এরকম করে তার ত্রুটিযুক্ত হয়ে যায়, বা তার উদ্দেশ্যের মধ্যে ত্রুটি বা ভেজাল, যেটাকে আমরা বলতে পারি, ভেজাল ঢুকে যায়, তখন এটা আসলে কখনোই সম্ভব না যে এটা তার পরবর্তী তার নাফসকে, নাফসুল মারা থেকে নাফসুল লওয়ামা বা নাফসুল মাইন্নাতে ট্রান্সফার করবে, এটা হতেই পারে না। মূল জিনিস হচ্ছে যে এটাকে বুঝতে হবে, এটার উদ্দেশ্যটাকে বুঝতে হবে, এটা আমার উপরে কি ইম্প্যাক্ট ফেলবে, এবং এটা যে দেওয়া হয়েছে আমাকে শুদ্ধ করার জন্য, এবং এটা যে শুদ্ধতা অর্জনের একটা ট্রেনিং, এই জিনিসগুলো বুঝতে হবে। বিশেষ করে রোজার মধ্যে আমরা দেখা যায় অনেক আমলের উপরে জোর দিই, কিন্তু সবচেয়ে জরুরি যে আমলটা যে রোজার মাসে, সেটা কি, সেটা হলো এই গুণা, কবিরা গুণাগুলোকে ত্যাগ করা। দেখা যায় আমরা রোজার মধ্যে আমল করি ঠিকই, কিন্তু কবিরা গুণাগুলো ত্যাগ করতে পারি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ যে কিনা রোজা রেখে কি করলো না, মিথ্যা কথা, কাজ এবং মূর্খতা পরিত্যাগ করতে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পানাহার বর্জনের কোনো হাজত নেই, কোনো দরকার নেই। খুবই সুস্পষ্ট বুখারীর হাদিস যে রোজা রেখেছে কিন্তু সে কি করেনি, তার তার মানে ফাহিশা কাজ, অশ্লীল কাজ, তার যে ফরজের ভায়োলেশন বা কবিরা গুনাহ, এগুলোকে ত্যাগ করতে পারেনি, মিথ্যা কথা, কাজ এবং সমস্ত প্রকার জাহিলিয়াত সে ত্যাগ করতে পারেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোনো কাজ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটাকে কেয়ার না করে, কিভাবে সেই জিনিস আমাদেরকে পরিবর্তন করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, রুকবা সোয়াইমিন হাজদু মিন সিয়ামিহি আল জুউ ওয়াল আতশ ওয়া রুকবা কোয়াইমিন হাজদু মিন কিয়ামিহি আস-সাহর। কিছু রোজাদার এমন রয়েছে যে তার সিয়াম থেকে সে শুধু ক্ষুধা তৃষ্ণা পায়, এবং কিছু কিয়ামুল লাইল করেনি, আল্লাহ মানে যারা মানে সালাত করেছে তাদের সালাতের দিয়ে তারা কি অর্জন করে, শুধুমাত্র রাজ্জাক অর্জন করে। তো এটা তো আসলে বলা হয়েছে, এটা তো আগেই আমাদের কাছে ডিসক্রাইব করা হয়েছে যে এই জিনিসগুলো যদি তুমি করো তাহলে এটা ইফেক্টিভনেস থাকবে না, এটা ইফেক্টিভ হবে না, এটাকে তোমার আমলটাকে তোমার দিকে ছেড়ে ফেলা হবে। তো আমার আমি যেটা বলতে চাচ্ছি বারবার, যে এই যে রমাদান করে আমাদের কি হবে, গুনাহ মাফ হবে, মানে সোয়াম রমাদান ইমানান ওয়া ইহতিসাবান গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই জিনিসটা যে যে সোয়াম করবে, হ্যাঁ, রমাদানে ইমান এবং আশা সহ তার সমস্ত জিনিসকে, গুণাগুলো মাফ করে দেওয়া হবে। তো এটা বড় একটা জিনিস, এই যে বড় একটা পুরস্কার, তো বড় একটা প্রাপ্তি, এই জিনিসটাকে ফোকাস করতে হবে, কিভাবে এটা আমার থেকে ছুটে যেতে পারে। তো এর জন্য আমাদের আমল গুলো, মানে আমরা যে এটাকে যে কত সিরিয়াসলি নেওয়া উচিত, এই এত সিরিয়াসলি আমরা নিতে পারছি না, যে কারণে দেখা যায় যে এটা আমাদের মধ্যে যে পরিমাণ পরিবর্তন নিয়ে আসার কথা, এটা নিয়ে আসা নিয়ে আসতে পারছে না। মানে খুব সিম্পল, যে ডাক্তার যখন ওষুধ দিছে, তো ওষুধ আমরা আমাদের মন মতো খাচ্ছি, ডাক্তার যেভাবে খেতে বলতেছে এভাবে খাচ্ছে না, তো সেই ওষুধ দ্বারা রোগ ভালো হবে এটা আশা করা যায় না।
আচ্ছা, এটা রিলেভেন্ট একটা কোয়েশ্চেন নাহিদ ভাই। এটা হলো, আমরা জানি যে, বা ছোটকাল থেকে শুনে আসতেছি, যারা হাদিস টাদিস পড়ে না ওরাও জানে যে রমাদান মাসে শয়তান শেকল আবদ্ধ থাকে, শেকল বাঁধা থাকে। তাহলে এই টাইপের ফাঁসা বা কবিরাগুন আমাদের দ্বারা হচ্ছে কিভাবে আসলে, এটার
জি,
যদি ব্যাখ্যা দিতে পারেন।
এটা খুবই হাদিস আসছে যে শয়তান যখন রমাদান আসে তখন শয়তান দুষ্ট জিনকে বেঁধে ফেলা হয়। কিন্তু আসলে মানুষের গুনাহ করার কারণ কিন্তু শুধুমাত্র শয়তান, জিন শয়তান না, এটা আমরা অনেক সময় খেয়াল করি না। মানুষ সাধারণত ত্রুটি করে, জিন শয়তান, মানুষ শয়তান এবং তার নাফসুল আম্মারা, এই নাফসুল আম্মারা অর্থাৎ যে মানুষের যে সত্তাটা বা সত্তার যে অবস্থাটা মানুষকে গুনার দিকে প্ররোচিত করে, কিন্তু কারণে সাধারণত মানুষ গুনাহ করে। তো রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুফিদাত শায়াতিন আমারাতুল জিন, মানে এই জিন এবং জিন শয়তান এবং দুষ্ট যে শয়তান গুলো বেঁধে রাখেন, কিন্তু মানুষের নফস এবং মানুষ শয়তান আপনারা সবাই জানেন যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুমন্ত্রণাদ বা ওয়াসওয়াসাদের, তো বাকি দুটা তো জারি থাকে। তো মানে শুধু শয়তানকে বেঁধে রাখলে মানুষের উপরে খুব একটা প্রভাব পড়ে না।
আসলে আমার মতে, আমাদের মনে হয় আমাদের পাপের জন্য শয়তানকে মানে ব্লেম করতে খুব ইজি লাগে আর কি, ইট ফিলস গুড যে, হ্যাঁ মানে ব্লেমটা দেওয়া ইজি আর কি, যে আমরা তো আসলে অতটা খারাপ না, শয়তানের জন্য খারাপ কাজ করতেছি।
এটা এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয়, ওটা যেটা বললেন যে নাফসের বিষয়টা, যে তিনটা সোর্স আই থিঙ্ক নাফস, একটা হলো শয়তানের ওয়াসওয়াসা, আরেকটা হচ্ছে জিনের, মানুষ মানুষ শয়তানের ওয়াসওয়াসা, আরেকটা হচ্ছে জিন শয়তানের ওয়াসওয়াসা। যেমন মনে করেন, আমি এভাবে চিন্তা করি যে রমাদানে ধরলাম জিন শয়তান গুলাকে হচ্ছে বেঁধে রাখা হয়েছে, যেগুলো মেজর বা যেগুলো একটু বড় অফিসার লেভেল বা লিডার লেভেলের। হ্যাঁ, কিন্তু আমাদের চাপে শুধু প্রথম আলো আছে মনে করেন। হ্যাঁ, প্রথম আলো একটা মানুষ শয়তান সে, বা ঠিক আছে, কিংবা মনে করেন যে আপনার, আপনি বসুন্ধরা সিটিতে যাচ্ছেন, ভর্তি গিজ গিজ করতেছে, মানে এভরি অফার, এই যে রমাদানের বিভিন্ন অফার থাকে, নাটক বা সামথিং লাইক দিস, এগুলো কিন্তু অফ করতে মানে সম্ভব না। এটা আমাদেরকে আল্লাহ সে তৌফিক দেয় না এখনো, যে আমরা এই এই ফাইসাগুলো বা এই মানুষ শয়তানগুলোকে আমরা অফ করবো বা এগুলোকে আমরা স্টপ করবো, ইনফ্লুয়েন্স গুলোকে অফ করবো। প্লাস মানুষের ইন্টারনাল যেই নার্ভস, যেটা বললেন আসলে, যে নার্ভস থেকে একটা মানুষের কুমন্ত্রণা, এই কুমন্ত্রণা বলবো কিনা যায়, নাফস তো আসলে মানুষকে একটু ডাউন করে রাখতে চায় বা খারাপ কাজের দিকে, আলসেমির দিকে একটা তার ঝোঁক থাকে, ইন্টারনাল একটা ঝোঁক থাকে। সো অ্যাকচুয়ালি হ্যাঁ, নাফসুল আম্মারা যেটা, হ্যাঁ, সো এই দুইটা ফ্যাক্টর কিন্তু স্টিল এক্সিস্ট করে রমাদানের সময়। সো জাস্ট বিকজ জিন শয়তানকে বেঁধে রাখা হয়েছে, স্টিল আমি নিজে আমার কাজের জন্য রেসপন্সিবল থাকবো, প্লাস আমাকে অনেকে আরো আরো অনেকে ইনফ্লুয়েন্স করতেছে। আর আসলে রমাদানের ক্ষেত্রে একটা বিষয় আমরা দেখতেছি এখন, আপনি যেটা বললেন যে সেলিব্রেশনের বিষয়টা, যে কাইন্ড অফ একটা সেলিব্রেশনের বিষয়ে বা একটা কালচারাল ব্যাপার হয়ে গেছে, ইবাদত থেকেও বেশি। ইবাদত কিছু নাই তা না, আমরা বলবো না যে আসলে ইবাদতের কোনো সেন্স কাজ করে না, না ডেফিনেটলি হয়তো করে, কিন্তু মোর লাইক সবাই যাচ্ছে আমিও যাবো, সো আমিও যাই, কাজটা ভালো কি করি, এই ধরনের একটা টেন্ডেন্সি থেকে আসে। সো এন্ড অফ দ্য ডে আমরা আসলে রামাদানের থেকে যেই ফ্রুট পাওয়ার কথা, আমরা সম্ভবত ওই কারণে ফ্রুটটা পাই না। এটা একটা মানে আই থিঙ্ক মোর আমাদের প্রবলেমটা হচ্ছে মাইন্ডসেটের দিক থেকে, যে আমরা আসলে রামাদানকে আসলে কীভাবে দেখতেছি, আমাদের পারসেপশনটাই আমাদের ব্যাপারে খুব প্রবলেমেটিক। সো নো ম্যাটার হাউ মাচ ইবাদত আমরা করি, দেখা যাচ্ছে ওইটার যে ফ্রুট ওইটা আসলে আমরা পাই না, তাই না? আমার কাছে এটাই মনে হয়।
স্পিকিং অফ সেলিব্রেশন, আচ্ছা বলেন। আচ্ছা, সেলিব্রেশনের ব্যাপারটা একটু ই করলেন, আরেকটা পয়েন্ট মনে আমরা মিস করে যাবো, এটা হলো এই ইফতার পার্টি তো আমরা ছোটকাল থেকে দিয়ে আসতেছি। এই তোমরা রিসেন্টলি মনে হয় খেয়াল করছো যে সেহরি নাইট হয় এখন। দল বেঁধে সকালে একসাথে সেরি খায়, দল বেঁধে ইট ইনক্লুডস বোথ বয়েজ এন্ড গার্লস।
আচ্ছা, এটা 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 আমাদের হলে হলে হয়তো, তবে এরকম সেলিব্রেশন নাইট হিসেবে হতো না, হলে যখন থাকতাম তখন দেখা যেত পোলাপান মাঝে মাঝে ওই যে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাচ্ছে রাত্রিবেলা গিয়ে।
হ্যাঁ, মানে হলো এই রোজার সেহরি এবং ইফতার ইটস অল অ্যাবাউট আই মিন হ্যাঙ্গিং আউট টুগেদার, যে কতগুলা সবাই মিলে একটু ভালো মন্দ খেলাম একসাথে করলাম, এই এই এইভাবে মানে আস্তে আস্তে ডিরেকশনটা ওদিকে চলে যাচ্ছে আর কি।
হ্যাঁ, এটার সাথে দেখেন আসলে খুবই সহজ জিনিস, জুমা আমরা জুমার দিন সবাই সালাত করি, মসজিদে পাঁচতলায় গিয়ে একটু দেরি করে পাঁচতলায় উঠতে হয়। আসলে কেন মানুষ তাহলে এই জুমার দিনই কেন ফিল করলো যে এই জুমাটাই আগে অ্যাটেন্ড করতেই হবে? এটা এটা কারণ হলো যে সে আসলে সালাতের যে উদ্দেশ্য বা সালাতের যে গুরুত্ব এদিকে ফোকাস না, বরঞ্চ সবাই পড়ে, আমি পড়ি, দেখবেন এক সময় সেহরি নাইট হয়তো একটা কমন বিষয় পরিচিত হবে, মানুষ তখন আর অবাক হবে না, সবাই করে, আমরা করি। আসলে কেন করছি বা এটার উদ্দেশ্য কি, বা সাহরির উদ্দেশ্য কি, ইবাদত ইবাদত থাকে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, এগুলোর দিকে আসলে মানে সত্যি কথা আমাদের ফোকাস নাই দুঃখজনক ভাবে। আমাদের সবকিছু একটা এনজয়মেন্ট, আপনি দেখবেন যে কোনো দিবস বা যে কোনো শেষ হোক দিবস হোক আর আনন্দ দিবস হোক, দিবসে আলোচনা আমরা যাচ্ছি না, মানে যদি আপনারা সেকুলার পার্সপেক্টিভই দেখেন সবকিছুই একটা এখন একটা মজা, দোস্ত খুব মজা হবে, খুব মজা করলাম, এই এই মজা মজার একটা মজার দুনিয়া আমরা চলে এসেছিলাম।
এটা কাইন্ড অফ ওই যে আসলে ওই যে পৌত্তলিক একটা ইনফ্লুয়েন্সার কি, যে সবকিছুকে সেলিব্রেশন লেভেলে নিয়ে যাওয়া, এটা শুধু আসলে পৌত্তলিক না, ওয়েস্টার্ন সিভিলাইজেশন কিন্তু কাইন্ড অফ কোনো একটা যে বিষয়ে কে সেলিব্রেট করতে খুব লাইক করে, আর ওটার মধ্যে মানে এটা কি বলবো সুপারফিশিয়াল লেভেলের সেলিব্রেশনটা খুব সবাই খুব লাইক করে, অ্যাকচুয়াল কন্টেন্ট নাই। মনে করেন যে মা দিবস বাবা দিবস, মা দিবস বাবা দিবসে গিয়ে আসলে কি হচ্ছে, আমরা মাকে জড়ো ধরে বলতেছি হ্যাপি মাদার্স ডে বা ফাদার্স ডে, বাট বাপ মার প্রতি যেটা অ্যাকচুয়াল যে সম্মান বা দায়িত্ব পালন এটা কিন্তু করা হয় না, এটা সেলিব্রেশন লেভেলেই থাকে। এটা শুধু রামাদান না, আই থিঙ্ক এভরিথিং, এটা একটা ডিজিজ আসলে, যে আমাদের মানে সুপারফিশিয়াল লেভেলে সারফেস লেভেলে আমাদের অনেক উত্তেজনা অনেক আয়োজন, কিন্তু অ্যাকচুয়াল কন্টেন্ট এটার প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই। আচ্ছা, রামাদানে একটা কোশ্চেন অনেকেই আমরা যারা সিনসিয়ারলি অনেকেই চেষ্টা করি, অনেকেই রমাদানটাকে আমরা পালন করবো সুন্দর করে, তাদের একটা কমন কোশ্চেন থাকে যে আসলে রমাদানে কোন কোন আমলগুলো করা উচিত বা কোন কোন আমলে বেশি জোর দেওয়া উচিত। আপনার কাছে এটার ব্যাপারে কি মনে হয়, কেউ সাজেশন আছে এই ব্যাপারে?
এটা তো আসলে অবশ্যই আমি বলবো যে রমাদানে কোরআনকে সেলিব্রেট করা উচিত, কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আসলে রমাদানের সাথে কোরআনকে উল্লেখ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি জানেন যে যখন রমাদান মাসের কথা বললেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, যে শাহর রমাদান, রমাদান মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন যা মানুষের জন্য হেদায়েত এবং সুস্পষ্ট পথ নির্দেশ এবং সত সত্য এবং মিথ্যা পার্থক্যকারী, সুতরাং যে এই মাসটি পাবে সে যেন সিয়াম পালন করে। তো মজার বিষয় হচ্ছে যে আমরা অনেকে খেয়াল করি না বা দুঃখজনক বিষয় সেটা হলো যে শাহরুর রমাদান এই রমাদান মাসের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের পূর্বে কোরআনের কথা বললেন। এখন আমরা তো তার মানে হচ্ছে যে এবং এই কোরআন নাজিলের জন্যই কিন্তু নাজিলের কথা বললেন যে কোরআন নাজিলের জন্যই কিন্তু এটাকে সেলিব্রেট করা, রমাদানকে সেলিব্রেট করা, এবং সেলিব্রেটটা কি দিয়ে হবে, সিয়াম দ্বারা হবে। তো এজন্যই পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন যে এটা সেই জন্য এই মাসটা পায় যে এই মাসটা পাবে সে যেন সিয়াম পালন করে। সুতরাং আমার মনে হয় যে এই স্পেশাল এই মাসে অবশ্যই প্রথম থাকবে কোরআন অধ্যয়ন, এবং কোরআনটা আসলে মানে এত বেশি আমাদেরকে পড়তে হবে যে এটার সাথে যে করে বুঝে পড়তে হবে, অবশ্যই আমি বলবো অধ্যয়ন কোরআন পড়ো না, কারণ কোরআনকে হক তেলাওয়াত করতে বলা হয়েছে এবং তাফসিরে এসেছে যে হক তেলাওয়াত হচ্ছে যে এটাকে বুঝে পড়া এবং এর উপরে এর আদেশ নির্দেশ নির্দেশ নিষেধগুলো উপরে আমল করা। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা তাকাররুবুল ইবাদু ইলাল্লাহি বিমিসলি মা খরাজা মিনহু ইয়ানি কোরআন, যে বান্দাকে আল্লাহর নিকটবর্তী যতগুলো কাজ রয়েছে যেগুলো করে যে আল্লাহ থেকে এসছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইয়ানি কোরআন, তিনি বুঝিয়েছেন যে এটা তারা কোরআন বুঝিয়েছেন। এখন এই কোরআনকে এর জন্য এই রমাদান মাসে অবশ্যই সেলিব্রেট করতে হবে। আর একটা বিষয় হলো স্পেশালি সেটা হচ্ছে দান সদকা করা, আমি নফল দান সদকার কথা বলছি, যে যাকাত না নফল, অবশ্যই মানুষকে ইফতার করানো একটি বড় কাজ বা মানুষকে নর্মালি দান সদকা করানো এটা অবশ্যই আমাদেরকে যেন মিস না হয়, এবং এর জন্য আমরা একটা প্রি প্ল্যান করে রাখবো যা যা সামর্থ্য অনুযায়ী যে আমি এত টাকা দিবই। আসলে কখনো যদি আমরা লিমিট বা ধরেন আমাদের প্ল্যান বা শিডিউল ঠিক না করি তাহলে ওই কাজটা অ্যাচিভ করা হয় না, অনেক সময় অন্যান্য কাজের ভিড়ে ওইটার অ্যাচিভমেন্টটা হয় না বা আমি প্ল্যানটা ভুলে যাই। এর জন্য এখনই কিছু প্ল্যান করে রাখা যে আমি মিনিমাম এত টাকা সাদকা করব। এরপর রয়েছে নফল সালাত তাহাজ্জুদ, রমাদান মাসে তাহাজ্জুদ পড়াটা খুব ইজি হয় কারণ আমরা সবাই রমাদান মাসে ফরজ সালাতটা ফজরের সালাতটা খুব দ্রুত পড়ে ফেলি, সেক্ষেত্রে যদি আমরা সাহরি করার 10-15 মিনিট আগে উঠে যাই তো এই সময় রাকাত সালাত পড়া এটা অনেক সহজ হয়ে যায় এই মাসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বারবার বলছি যে গুনাহ না করা, কারণ গুনাহ না করলে এই আমাদের রমাদানটাকে আমরা কাজে লাগাতে পারবো। আরেকটা বিষয় হলো যে ইতিকাফ, ইতিকাফে বসলে যেটা হয় আমাদের সোসাইটি অনেক ধারণা আছে ইতিকাফে বুড়া মানুষই করে ছোটবেলা থেকে আমরা তাই দেখছি, কিন্তু ইদানিং অবশ্য আলহামদুলিল্লাহ অনেক ইয়াং ছেলেরা ইতিকাফ করছে। তো ইতিকাফ একটা বড় আমল, এই ইতিকাফে যেমন একটা নিরবচ্ছিন্ন ইবাদত করার সুযোগ থাকে, তেমনি মানুষ নিজেকে নিয়ে চিন্তা করতে পারে। আসলে অনেক সময় চিন্তা করাটা আমল করার চেয়েও অতি গুরুত্বপূর্ণ, কারণ চিন্তা করলে মানুষের পরিবর্তন আসে। আর মানুষ যদি না বুঝে শুধু আমল করতে থাকে, না বুঝে শুধু তাসবিহ তাহলিল করতে থাকে, তো দেখা যায় যে তার মধ্যে পরিবর্তনটা আসে না। সে একটা সব তো ঠিকই পেয়ে যায়, কিন্তু যে ধরনের মোটিভেটেড হওয়া দরকার, আখেরাতের উপর যে ধরনের গুরুত্ব দেওয়া দরকার, এই ধরনের চিন্তা করার হয়তো সে সময় পায় না। তো ইতিকাফে গেলে যখন সে আসলে একটা পরিবেশে দীর্ঘক্ষণ থাকে, তখন সে অনেক কিছু হয়তো গুছিয়ে নতুন করে ডিসকভার করতে পারে। তো আমার মনে হয় যে অন্তত এই কয়েকটা আমল খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, আমি একটা জিনিস যোগ করি, এটা ঠিক আমল না, বাট আমার মনে হয় এটা একটা সাজেশন হিসেবে ইম্পর্টেন্ট হতে পারে। সেটা হচ্ছে ওই যে শপিং বা যে জিনিসটা, এটা আমাদের আগে শেষ করে ফেলা উচিত যদি
হ্যাঁ, এটা
কেউ
ভালো,
করতে
হ্যাঁ
চায়।
তারা তো
কারণটা হচ্ছে
শপিং বা
শেষ দিকে,
বাচ্চা
কিন্তু শেষ দিকে দেখা যায় যে একে তো দাম বেশি, দ্বিতীয়ত টাইমটা নষ্ট, মানে প্রথমত সেটা টাইমটা নষ্ট হয় প্রচুর, শেষ দিকে রাতগুলো তো বেশি গুরুত্বপূর্ণ। সাধারণত মানুষ ইফতারের পরে শপিংটাতে যায় বা তারাবির পরে, তো টাইমটা
এখন
নষ্ট
অবশ্য
হচ্ছে।
বাসার মানে মেয়েরা বা মহিলারা ওনারা অনেক সচেতন হয়ে গেছে, এদের অনেক আগেই ছেড়ে ফেলে আসলে, সো
আচ্ছা
ইটস
এখন,
অলরেডি ইন প্লেস।
আচ্ছা তাহলে তো ভালো যদি যদি এটা করে, কিন্তু অনেকে সাধারণত আসলে মানুষের জেনারেলি মানুষের মাইন্ডসেট অতটা অনেকেরই থাকে না যে আচ্ছা আসবে শেষ দিয়ে করবো। প্রথমত সময় বাঁচবে ইবাদতের জন্য, এক দুই হলো যে আসলে টাকা পয়সা বাঁচবে, এটা একটা বিষয় সব দিক দিয়ে আর কি। আর অনেক ফিতনা ইয়ে থাকে, ফাইসা থাকে আসলে লাস্টের দিকে, প্রচুর মানুষ থাকে
হ্যাঁ
মার্কেটে, অ্যাভয়েড করতে পারলে,
ব্যস্ততা থাকে
হ্যাঁ
মানুষ
এটা অ্যাভয়েড করতে
সহজে।
পারলে আমার ভালো, এটা একটা সাজেশন হতে পারে। আচ্ছা ঠিক
আচ্ছা
আছে, হ্যাঁ
আমি
বলো
একটা কোশ্চেন
মোহাম্মদ।
করি, এটা হলো এটা তো আমরা আলোচনা করলাম যে একটা এক্সট্রিম যারা অল্প সিরিয়াস বা আরেকটু সিরিয়াস, যারা রোজা রাখে বা এটা কন্টিনিউ করতে পারে না ঈদের পরে, কিন্তু আনফর্চুনেটলি আরেক গ্রুপ অফ আমাদের মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা এরাও আছে যারা আসলে ঠিক মতো নামাজও পড়ে না। সো জাস্ট বিকজ এরা নামাজ পড়ে না, এরা একটা অজুহাত দেখায় যে নামাজই তো পড়ি না তা রোজা রাখে কি হবে। সে এই কোশ্চেনগুলো আমরা প্রতি মানে প্রতিনিয়ত পাই, আসলে প্রতি বছরই পাই, যে যারা নামাজ পড়ে না ওদের যদি রোজা রাখতে বলি, ওরা যে নামাজই তো পড়ি না তাহলে রোজা কি কবুল হবে, সে রোজাও রাখে না। সে এটা আসলে কিভাবে আমরা আমাদের এদের নসিহা দেওয়া উচিত বা হ্যান্ডেল করা উচিত আপনার মনে হয়?
আচ্ছা এটা আর একটা কোশ্চেন আমিও করি একটু জানি, এটা আপনি অ্যান্সারটা কি জানেন কিনা, সেটা হচ্ছে নামাজ যদি কেউ না পড়ে তাহলে আসলে আসলে কি তার রোজা কবুল হয়? আপনি
এটা
যদি
মনে
অ্যান্সার
হয় ডিবেটেবল, যাই হোক না
ডিবেটেবল।
এটাই বলুক।
আচ্ছা 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 বলেন, হ্যাঁ শিওর।
না এটা তানভীরের এই কোশ্চেনটা আসলে ইম্পর্টেন্ট, নামাজ কবুল, কারণ মাহবুব ভাই বিষয়টা হলো যে আমল করাটাই শেষ কথা না, আমলের কবুলিয়াতের বিষয় আছে। যখন আমরা আখিরাতে এমন অনেক জিনিস দেখবো যেগুলো আমাদের করেছি কিন্তু কবুল হয়নি, আবার অনেক জিনিস আমরা দেখবো যে যেগুলো চিন্তায় ছিল কিন্তু আমল যুক্ত হয়ে গেছে, ওই কর্মটা করাই হয়নি। তো বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ, যারা এই কথা বলে যে আমরা তো সালাতে পড়ছি না বা নামাজে পড়ছি না তো রোজা রেখে কি হবে, এখন সমাধানটা কোথায়? যে আমাদের টার্গেট যদি এটা হয় যে ধরেন আমাকে একটা চাকরি পেতে হবে, আমরা তো এই কথা বলতে পারি না যে রিটেন পরীক্ষা দিইনি তো ভাইবা দিয়ে কি হবে, বা ধরেন একটা অসুখ হলো আর একটা অসুখ হলো, তো ওই অসুখই রয়ে গেছে, এই অসুখ কি হবে? মূল জিনিস হচ্ছে আমাদেরকে সার্ভাইভ করতে হবে, আমাদেরকে ইমান এবং আমল নিয়ে এটা পৃথিবী থেকে যেতে হবে। তো এখন ঠিক আছে আমরা সালাত করি নাই, তো সালাতই পড়ছি না তো রোজা রেখে কি হবে, ইটস গুড আন্ডারস্ট্যান্ডিং, আমি বলবো এটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। তো সমাধানটা কি, সমাধান কি দুইটাই ছেড়ে দেওয়া নাকি দুইটাই করা? তো আমরা যেটা তাদেরকে বোঝাবো যে দেখেন আসলে আমাদের তো উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা, এবং জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের যেমন করে রোজা রাখতে হবে তেমনি সালাতও করতে হবে। মানে বিষয়টা আসলে এরকম যে আপনি মানে রোজা সালাত করে না বলে রোজা ছেড়ে দিলেন, এর মানে যে আপনি পার পেয়ে গেলেন, জিনিসটা তো আসলে কোনোভাবে এমন না। সুতরাং মানে এইটা বলাও সমাধান না। আপনি যেটা বলছেন, আপনি বললে যে পার পেয়ে যাচ্ছেন, ব্যাপারটা তো এরকম হচ্ছে না। সুতরাং পার যদি পেতে হয় আপনাকে দুইটাই করতে হবে। আমরা একটু আগেই দেখলাম যে এই যে তানবিরের যে প্রশ্নটা নিয়ে আমরা বলছি যে কবুলিয়াত আসলেই তো, কারণ এটা তো ডিক্লেয়ার্ড যে মাল্লাম ইয়াদা কাহলা জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহান ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমা হুয়া শারাবু, এটা ডিক্লেয়ার্ড কথা, মানে এদের কবুল হবে না। যে কিনা মিথ্যা কথা, কাজ এবং মূর্খতা পরিত্যাগ করতে পারলো না, জাহালা জাহালা কবিরা গুণা করা অবশ্যই একটা জাহালা, বরঞ্চ কবিরা গুণা যদি সে মানে এর উপরে অ্যাক্টিভলি করতেই থাকে করতেই থাকে, সেটা একটা সময় কুফরের পর্যায়ে নিয়ে যায়। তো বিষয়টা হলো যে অবশ্যই সালাত করতে হবে, সালাত না পড়ে, যেহেতু এখানে বলা হয়েছে যে মিথ্যা কথা কাজ চাহলে না চাহলে আল্লাহর এটা কোনো দরকার নেই, সেখানে আমরা বলতে পারি না যে মিথ্যা কথা কাজ এটা করার পরও আল্লাহ এটাকে কবুল করবে না, ইট ইজ ডিক্লেয়ার্ড। আমরা অনেক সময় মানুষকে সহজ করে দিতে গিয়ে আমাদের দিনটাকে দেখা যায় যে তারা সিরিয়াসলি নেয় না, যে কারণে আপনি দেখবেন সালাত পরিত্যাগ করি কাফের নিয়ে ডিবেট আছে, বা ধরেন আমরা কাফের বলবো না কিন্তু সালাত ছেড়ে দেওয়া যে কুফর, এই মেসেজটাও মানুষের মধ্যে নাই। আমরা আমরা ছোটবেলা থেকে আমরা জানতাম যে পরপর তিন জুমা যদি কেউ না পড়ে তাহলে তার ইসলাম থেকে তার নাম কাটা যায়। এই জন্যে আল্লাহ মাফ করুন, যখন আমরা ইসলামের মধ্যে ছিলাম না, আমরা দুই জুমা কোনোভাবে মানে মানে ইয়া হয়ে গেলে আমরা ছেড়ে দিলে অবশ্যই যে কোনো ভাবেই হোক তৃতীয় জুমা যদি দৌড়ে গিয়ে হলেও হয় তা আমরা পড়তাম। এর কারণ আমরা ধরেন গুনাহ করি ঠিক আছে বা নামাজ পড়ি না, আমরা চাইতাম না যে আমাদের নামটা ইমান থেকে খারিজ হয়ে যায়। তো যাই হোক, এখন মানুষের কাছে এই মেসেজটা হয়তো নাই যে বাইনাল কুফরি ওয়াল ইমান ইতার কুসালা, হ্যাঁ, তো যে কারণে আসলে আমরা এটা হচ্ছে না। তো মানুষকে এটা আমাদেরকে জানাইতে হবে যে ভাই হ্যাঁ তোমার সিয়ামের কবুলিয়তার জন্য সালাত অবশ্যই শর্ত, কিন্তু তোমার এই কথা বললে হবে না যে এটা করছি না বলে এটা করলে খাবো। আমাদেরকে চেষ্টা করতে হবে সে সালাত এবং সিয়াম দুইটাই যেন ইয়া করে। এই এই তো আমার তাই মনে হয় যে তাদেরকে এভাবে বোঝানো উচিত।
মহব্বত যেটা বললেন, আই থিঙ্ক এটা মোর লাইক একটা এসকেপ গোট হিসেবে করে আর কি, মনে করেন আপনি জিজ্ঞেস করলেন একটা মানুষকে তুমি তুমি রোজা রাখতেছো না কেন, তো সেই অ্যান্সারটা দেওয়ার জন্য আসলে কথাটা বলতেছে, ও একটা এক্সকিউজ খুঁজে আই থিঙ্ক কাইন্ড অফ। এটা আসলে মোর মানে কি বলবো সালাহ বা সাওম থেকেও মানে মোর ডিপ প্রবলেমটা, সেটা হচ্ছে তার হৃদয় বা তার ইমানটাই কনফিউশন আছে কাইন্ড অফ, না হয় আসলে এইটা বলার কথা না আমার কাছে মনে হয় আর কি, যে মোর মনে হয় তার আসলে দেওয়া দরকার বেশি, তাকে বোঝানো বোঝানোটা বেশি জরুরি, ইসলামটা আসলে তুমি যেভাবে ভাবছো সেটা সেরকম না।
প্যান্ট নষ্টের কথা প্রায় বলো, প্যান্ট নষ্ট থাকলে কি হবে, প্যান্ট খুলে ভালো প্যান্ট পরে নিয়ে আসো, প্যান্ট নষ্ট করে সালাম মাফ হয়ে গেছে জিনিসটা এমন না, তো প্যান্ট চেঞ্জ করতে হবে।
তো ফেসবুকে কি জানি পোস্ট দিছিল যে এখন থেকে ব্যাগে প্যান্ট নিয়ে ঘুরবো,
প্যান্ট নষ্টের বিষয়টা কিন্তু এতটা ইয়ে করার মানে সারাক্ষণ প্যান্ট নিয়ে ঘুরতে হবে তাও কিন্তু না, এটা কিন্তু খুব ইজি ইয়ে আছে, যদি কারো প্যান্ট চেঞ্জ করার মতো অবস্থা না থাকে তাহলে তো সে এটা ক্লিন করে ওই এটা তো অপশন থাকেই, এটা আসলে জাস্ট মানুষের একটা একটা কাইন্ড অফ এক্সকিউজ হিসেবেই দেয় রাদার দেন, কারণ আপনি চিন্তা করেন তার যদি জব ইন্টারভিউ থাকতো সে কিন্তু প্যান্টটা চেঞ্জ করে সে ঠিকই জব ইন্টারভিউ তো যাবে
অবশ্যই, রাইট,
বা তার একটা প্রেজেন্টেশন এনিথিং দুনিয়াবি, এটা এন্ড অফ দ্য ডে মোর হলো তার। আমি আমার একটা রুমমেটের কথা বলি, সেই ছেলে নামাজ পড়তো না কিন্তু একদিন সকাল 6টা আমি দেখি সে রেডি হয়ে চলে গেছে, কেন তার গার্লফ্রেন্ডকে বোধ হয় কোথায় কোথায় দিয়ে আসতে হবে, এক জায়গা থেকে এক জায়গায় যাবে তাকে হচ্ছে অ্যাকম্পানি করতে হবে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই তুমি তুমি ও বলতো ভাই আমি খুব অলস আমি নামাজ পড়তে পারি না, আমি যদি জিজ্ঞেস করতাম তুমি নামাজ পড়ো না কেন ভাই আমি খুব অলস, তো আমি পরে একদিন ধরলাম যে তুমি তো ঠিক তোমার গার্লফ্রেন্ডের জন্য চলে গেছো সকাল 6টায় উঠে, ইমাজিন সে 4টা না 5টায় ঘুমাইছে, 1 ঘন্টা ঘুমায় উঠে চলে গেছে তো নামাজ করে পড়তেছো না, পরে বলো না আসলে ভাই তো এগুলা তো বলি আসলে কথা তো ঠিক যে আসলে আমার নামাজের প্রতি সিরিয়াসনেস নাই, দ্যাটস দ্য রিজন আই থিঙ্ক। এনিওয়ে আচ্ছা আমরা একটু ডিফারেন্ট একটা টপিকের দিকে যাই, সেটা হচ্ছে কোরআন, যে আপনি কোরআনের কথাটা বলছেন যে আসলে রমাদানে আমাদের কোরআনটা ফোকাস হওয়া উচিত, আর কোরআন মানেই এখানে অ্যারাবিক, এবং আপনি যেটা বললেন যে হক তিলাওয়াত যে কোরআন বুঝে তিলাওয়াত করা, এটার সাথে অ্যারাবিকের একটা বিষয় চলে আসে, আর অ্যারাবিকের বিষয়ে চলে আসলে আপনার কথা অবশ্যই সবাই আমরা বলি, কারণ আপনি আপনি অ্যারাবিকের উস্তাদ আই থিঙ্ক বলতে পারি আমাদের অনেকেরই। এখন আপনার কাছে আসলে কি মনে হয় যে আপনি অ্যারাবিক কেন শেখানো শুরু করলেন, বা অ্যারাবিক শেখাটা আসলে জরুরি কেন একটা মুসলিমের জন্য, বা এটা কি আসলে সবার জন্য জরুরি নাকি এটা শুধুমাত্র তলেবুল ইলমের জন্য জরুরি, কারণ ডেফিনেটলি আসলে সবার এটা রিয়েলিটি না অ্যারাবিক শিখবে, এই ব্যাপারটাতে আপনার ইন্টারেস্ট এর কারণটা কি, বা অ্যারাবিক শেখার বিষয়টাকে আপনি আসলে কিভাবে বর্তমান সময়ে আমরা যারা চেষ্টা করি ইসলাম প্র্যাকটিস করার তাদের তাদের জন্য আপনি বিষয়টাকে কোন লেভেলের গুরুত্বপূর্ণ মনে করেন?
প্রশ্নটা এত বড় যে এটার জন্য হয়তো আমাকে আরেকটা এপিসোডে যদি ডাকা হয় তো ভালো হয়, কিন্তু আমি এখন একটু সংক্ষেপে বলি। প্রথম কথা হলো যে তোমাদের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিই যে আরবিকে আমার কি বলে এটাকে দক্ষতা একদম কম, আমি সাধারণত আরবিক ভালো পারি না, এটা মানে কোনো মনে হবে বিনয়ী কথা, আসলে বিনয়ী কথা না, কিন্তু যেটা আমি অ্যাচিভ করতে চাই বা মানুষকে চাই সেটা হলো সে একটা লেভেলে শিখুক, ধরে নামতা গুনতে শিখলে হয়তো কিছু অঙ্ক পারা যায় এই লেভেল। এখন কেন এই বিষয়টা নিয়ে আমি আগ্রহী হলাম সেটা একটা বড় কারণ হলো অ্যারাবিকটাকে আমি ভাষা হিসাবে দেখি না, অ্যারাবিকটাকে একটা দেখি আমি একটা একটা কোরআনকে অনুধাবন করার একটা মাধ্যম এবং ইলম অর্জন করার একটা মাধ্যম। এটা বোঝানো মুশকিল, মানে কিছু ব্যাপার থাকে যেটা বলে বোঝানো যায় না। যেমন ধরো আমি যদি বলি তুমি তোমার মাকে ভালোবাসো, কেন এবং কতটুকু ভালোবাসো আমাকে বোঝাও, তো এটা তো মুশকিল। এটা তুমি আসলে লিখে বা বলে বোঝাতে পারবো না যে তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো বা কেমন ভাবে ভালোবাসো। আমার ব্যক্তিগতভাবে আমার একটা চাহিদা, সেটা হলো বা আমার ইচ্ছা যে প্রত্যেক সেকুলার এডুকেটেড দায়ী, মানে আমি কিন্তু স্পেসিফিক্যালি বলছি দায়ী, সবার কথা বলিনি, যারা দায়ী, যারা সাধারণ শিক্ষিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে পড়েছে, তারা যখন দাওয়া করবে তখন আল্লাহ এবং রসুল কি বলেছেন এই কথাটা মানুষকে শোনাবে। এই কথাটা শোনার অধিকার মানুষের আছে এবং একজন দায়ী কোরআন বলছে বাল্লিগ ইয়া রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রসুল তুমি পৌঁছে দাও যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে বাল্লিগানি ওয়ালা ওয়ায়া। হ্যাঁ, তো ব্যাপারটা হলো আমাদেরকে পৌঁছে দিতে হবে। আমরা নিজেরা ডাকবো ওয়াজিতুল হাসানা সুন্দর উপদেশের মাধ্যমে, ঠিক আছে, কিন্তু মৌলিক যে কাজ নবীদের কাজ ছিল কি, ইয়াতলু আলাইহি আয়াতিহি, তারা তাদের মানুষের কাছে গিয়ে আল্লাহর আয়াত তেলাওয়াত করতো। তো দায়ীদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসের টেক্সটের সাথে পরিচিত হতে হবে। একটা একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন যে আলাইকুম বি কিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কিতাব ধরে থাকবে, আচ্ছা তার জীবন ইলা ইউহিব্বুন আল হাদিস আনি, শীঘ্রই তোমরা এমন কমের কাছে যাবে যারা আমার নামে হাদিস বলতে ভালোবাসবে, আও কালিমাতান তাসবিহা, অথবা এমন কিছু মান হাফিজা শাইয়া ফাল ইউহাদিস বি, সুতরাং কেউ যদি কিছু মুখস্থ রাখে সেই জন্য সেটা বর্ণনা করে। এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে ফামান হাফিজা শাইয়া ফাল ইউহাদিস বি, যদি কেউ কিছু মুখস্থ করতে পারে সেই জন্য সেটা বর্ণনা করে। বললাম ওমান কল আলাইয়া মা আলাম আকুল ফাল ইয়াতাবাউ ওয়া মা কাদাহু মিন আল্লাহ, এবং যে এমন কোন কথা বললো যে আমি বলি নাই, আমার উপর এমন কোন কথা বললো যেটা আমি বলি নাই, সেজন্য তার স্থান জাহান্নামে পড়বে। তো আমি দেখেছি যে আমরা যখন এরকম দাওয়া করতে যাই তো তখন অনেক সময় বলি হাদিসে এরকম শুনেছি বা এরকম একটা হাদিস আসে না, তো এটা দিয়ে আসলে দাওয়া হয় না, মানে দাওয়ার এটা উসুল না বা দাওয়ার রীতি না। দাওয়া করতে হলে আমাদেরকে কোন একটা বিষয়ে আল্লাহ তার রসুল কি বলেছেন এটা আমাদের জানা জরুরি। এখন এটার সাথে আরবির কি সম্পর্ক, আরবির সাথে এটার সম্পর্ক হলো আরবি এই কাজটাকে সহজ করে দিবে। আমি আবারও বলছি আমার আরবি শেখা বা শেখানোর একটাই উদ্দেশ্য যে মানুষ এটা দিয়ে কোরআন এবং হাদিস তার অন্তরের মধ্যে অর্জন করবে, সে স্টোর করবে উইথ কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তো স্কলারের কাছে জিজ্ঞেস করলে হয়, বাট স্টোর করতে হলে কিন্তু তাকে হুবহু এটাকে মুখস্থ করতে হলে আরবিটা জানাটা তাকে হেল্প করে। এটাই হলো আসলে মূলত আমি মনে করি যারা দায়ী হবে এবং বিশেষ করে দায়ী, এবং দায়ী ইলম ছাড়া দায়ী চিন্তাই করা যায় না। মানে আমার অনেক মানুষ মনে করি যে দায়ী দায়ী বোধ হয় ইলমের খুব একটা বা আলেম হতে হবে না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদু ইলাল্লাহি আলা বাসীরা, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আলা বাসীরা উইথ কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং এন্ড নলেজ এন্ড ইনফরমেশন। এখন আমি তো ইসলামের যখন একটা কথা বলবো, যখন আমি একটা ইসলামের কথা বলবো সেটা কি, সেটা আল্লাহর রসুল থেকে আসা একটা জিনিস। তো সে এজন্যই দেখা যায় আমাদের সোসাইটিতে অনেক সময় দেখা যায় দাওয়ার মাধ্যমেই করাপশন সরাচ্ছে। এই জন্য হাদিসে এসে দুয়া তখন আল্লাহ আবু আবি জাহান্নাম, মানে দায়ীরা থাকবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। এর একটা বড় কারণ হচ্ছে যে মানুষ আসলে অনেক সময় না বুঝে, মানে ইন্টেনশন ভালো থাকে কিন্তু না বুঝে সে ভুল কথা প্রচার করে বা ভুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ভুল কথা প্রচার করে, কিংবা কোরআন সম্পর্কে এমন কিছু বলে যে এটা কোরআনে আসে না বা কোরআনে এরকম বলছে না, কিন্তু অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন সম্পর্কে এমন কিছু বলে যেটা কোরআন নাই বা ইলম ছাড়া বলে সে তার স্থান জানান করে নেয়। তাহলে এখন আমরা দেখা যায় অনেক কিছু এরকম বলতে চাই মানুষকে বোঝানোর সময় যে এরকম আছে এরকম আছে এরকম বলা হয়েছে, আসলে এটা এভাবে বলা উচিত না। সো আরবি শেখাটা গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে যে কোরআনকে মানে বুঝতে হলে আরবিতে শেখা গুরুত্বপূর্ণ। একটা আমি ছোট্ট উদাহরণ দিই, আমি গতবার একটা ইফতার পার্টিতে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে আমাদের মধ্যে কতজন এই কোরআনটাকে, আমরা শেষ দিকে ছিল শেষ দিকে, যে আমরা কত পারা পড়েছি বা কতটুকু শেষ করেছি অর্থ সহ। দেখা গেলো আমি প্রথমে জিজ্ঞেস করলাম 20 পারা, কেউ হাত তুললো না, বললাম যে বা 15 পারা, 10 পারা, 5 পারা, 5 পারা তো কেউ হাত তুললো না। মানে বিষয়টা কেন এরকম হলো, কারণ কোরআন বুঝে বুঝে পড়াটা, যারা আরবি বুঝে না, যারা আলাদা করে অনুবাদ পড়ে, একটা আয়াত পড়ে এবং পরে আলাদা করে অনুবাদ পড়ে, তারা এটা তাদের জন্য একটা কষ্টকর, দ্বিতীয়ত এটা তারা মজাটা হারিয়ে ফেলে, রিদমটা হারিয়ে ফেলে, তৃতীয়ত হচ্ছে এটা তাদের জন্য অনেক টাইম কনসিউমিং একটা ব্যাপার। যে কারণে হয় কি, মানুষ আরবি যারা জানে না তারা খুব বেশি রিসাইট করে না। সাধারণত দেখা যায় যে অর্থ সহ তিলাওয়াত করে মানে বছরে দেখা যায় যে 2-1 বার শেষ হয় না। তো যখন কিনা মানুষ আরবি জানবে তখন সে এই এই এটাকে এই এই কিতাবটাকে তার একটা হিস্ট্রি বই মনে হবে, তার একটা ড্রামা, তার যে একটা আবেদন গুলো, জান্নাতের সৌন্দর্য গুলো, জাহান্নামের ভয়াবহতা গুলো তার কাছে ছবির মতো চলে আসবে। মুসা আল্লাহ ইসলাম এবং ফেরাউনের যে একটা তাড়া দেওয়ার ব্যাপার, সে যে এই সমুদ্রের কাছে চলে গিয়েছে একটা কাহিনী, ইউসুফ আল্লাহ ইসলামের একটা কাহিনী, ইব্রাহিম আল্লাহ ইসলামের কাহিনী, এগুলো তার কাছে কিন্তু মুভির মতো হয়ে যাবে। মানে সেটাকে এমন ভাবে এনজয় করবে, সে শুনতে চাইবে যে পরবর্তী আয়াতে কি আসছে। কিন্তু দেখা যায় আমরা তো 2-3 পাতা পড়লেই অনেক সময় টায়ার্ড হয়ে যায়, না অনেক পড়ে ফেলছি। কিন্তু যে কিনা এটা বুঝে, সে চাইবে এই 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 কাহিনীকে শেষ করতে, সে চাইবে যে এই প্রেক্ষাপটটাকে শেষ করতে, এবং সে এর মাধ্যমে আল্লাহ সুবহান তাআলার যে রিয়াকশন গুলো আছে সেই রিয়াকশনের মধ্যে আল্লাহ আল্লাহ সুবহান তাআলাকে অনুভব করতে পারবে। তার ইচ্ছাটা সে চায়, কি চায়, কিভাবে চায়, এগুলোকে হ্যান্ডেল করতে পারবে, আর তার ইমানটা শুদ্ধ হবে। আমরা অনেক সময় কোরআনের পড়াটাকে আমরা মনে করি যে কোরআন বুক অফ ডু আর ডু নটস, কিন্তু বিষয়টা হচ্ছে কোরআনের মূল যে বিষয়টা হচ্ছে মোটিভেশন। কোরআন মানুষকে মোটিভেট করে আখিরাতের প্রতি, এই জিনিসটা হচ্ছে মৌলিক বিষয়। মানুষ যখন আখিরাতের প্রতি মোটিভেটেড হবে তখন সে আখিরাতের সফল হওয়ার জন্য কি করতে হবে নিজেই খুঁজে নিবে। এই জন্য এই ইমানের বিষয়গুলো আমরা যখন কখনো আলোচনায় আসে তখন কি, তখন যখনই কোনো ইসলামে আলোচনায় আসে আমরা বলি সালাতের কথা, আমরা বলি সিয়ামের কথা, কিন্তু আসলে বিষয়টা হলো কোরআন থেকে আমাদের যেটা নিতে হবে ইমানটা নিতে হবে। তো ইমানটা না নেওয়ার ফলে, মানুষ কোরআনকে ওইভাবে এক্সপ্লোর না করার ফলে দেখা যায় যে মানুষ, অনেক মানুষ সালাত পড়ে, সিয়াম পড়ে, সিয়াম করে কিন্তু তার মানে ইমানটা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথার্থ বলেছেন যে ইয়াতি আলান নাসি যামান ইয়াস্তামিউনা সাল্লুনা ফিল মাসাজিদি ওয়া লাইসা ফিহিম মুমিনুন, যে একটা সময় আসবে মানুষের মধ্যে যে সে কি করবে, সালাত করবে মসজিদে জমাত হয়ে, সালাত করবে মসজিদে যাবে, কিন্তু ওয়া লাইসা ফিহিম মুমিনুন, কিন্তু সেখানে কোনো ইমানদার থাকবে না। কেন ইমাজিন, তুমি কি চিন্তা করতে পারো এটা কি একটা জিনিস? এর কারণ হলো মানুষ সালাতের দিকে যেভাবে ফোকাস করছে ইমানের প্রতি ফোকাস করছে না। কোরআন থেকে যে ইমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন সেই ইমানটাকে সে শিখছে না, সে কি করছে, সে শুধু সালাতের দিকে ফোকাস করছে, সিয়ামের দিকে ফোকাস করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে, খুবই খুবই সুন্দর একটা হাদিস, ওয়া মান দা'আ বিদ্দা ওয়াল জাহিলিয়্যা ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যে যে কিনা কি করে জাহিলিয়াতের ডাক দেয় সে জাহান্নামের কয়লা। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াইং সোয়া ওয়াসাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটুকু যোগ করলেন ওয়াইং সোয়া ওয়াসাল্লা, যদি সে সিয়াম করে, রোজা রাখে, সে সালাত পড়ে, ওয়াজাম আন্নাহু মুসলিম, এবং সে মনে করে সে একজন মুসলিম, ভাষাটা আমাদের খেয়াল করতে হবে, সে মনে করে যে সে একজন মুসলিম। তাহলে আমরা আসলে যখনই এই ইসলামের কথা আসে আমাদের আমাদের মাথায় রাখতে হবে যে সে যেন ওই ইমানটাকে অর্জন করতে পারে, যে ইমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে। এই জন্য আমরা দেখি যে কোরআন বলছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আমরা শুধু ইমানের কথা বলি কিন্তু ইমানের সাথে জুলম বা শিরকের মিশ্রণের কথা বলি না, যে কারণে হয় কি আমরা নিরাপত্তা এবং আমাদের হেদায়েত এটা লাভ করতে পারি। এই জন্য আমি বলি যে কেন আরবি, আরবি হলো কোরআনকে, কোরআনের মোটিভেশনকে ধারণ করা, কোরআন যেভাবে আমাদেরকে মোটিভেট করতে চায় সেই মোটিভেশনটাকে নেওয়া। এখন আমরা সাধারণত কোরআন থেকে দূরে থাকার একটা বড় কারণ হলো যে আমরা এটার সাথে আমাদের সম্পর্কটা ফ্রেন্ডলি না, এর একটা কারণ হলো এটা আমাদের জন্য একটু কঠিন লাগে। তো যখন মানুষ কিনা আরবিটা বুঝতে পারবে তখন আমার ধারণা যে তারা, যেহেতু তখন তার কোরআনটাকে একটু ভালো লাগবে, সেটাকে একটা বই, আমরা দেখি যে ইদানিংকালে যে ভাইয়েরা যে বই লিখছে, তো মানুষ নাকি এক রাত্রি সব বইগুলো শেষ করে ফেলছে। তো কোরআন কি এত মোটা বই যে এটাকে 3 রাত্রেও শেষ করা যায় না? কোরআন কি এত মোটা বই যেটাকে 3 মাসেও শেষ করা যায় না? তাহলে সমস্যাটা হচ্ছে যে কোরআনকে সে ওভাবে ফিল করতে পারছে না, বা কোরআন তার কাছে অতটা আনন্দদায়ক হচ্ছে না, যেটা কিনা অনেক সময় আমাদের পোস্ট বা আমাদের বই এটা পড়ে মানুষ পাচ্ছে। তো আমি আর কি বলবো, অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম ফাদলিল্লাহি আলা খালকিহি, যে আল্লাহর কালামের মর্যাদা হচ্ছে অন্যান্য কালামের থেকে এমন যেমন তার সৃষ্টির উপরে তার মর্যাদা। কিন্তু আমরা কি আসলে ওইভাবে কোরআনকে দেখি? আসলে আমরা ওইভাবে কোরআনকে দেখি না। সো যখন কিনা মানুষের এই আরবির মাধ্যমে, আরবি জানার মাধ্যমে সে কোরআনের কাছাকাছি চলে যাবে, সে অনেক বেশি রিসাইট করতে পারবে, সে এই আয়াতগুলোকে এসে তার জন্য মুখস্থ করা সহজ হবে। স্রেফ এই একটা কারণেই আমি আসলে মানুষকে বিশেষ করে দায়ীদেরকে আরবি শিখতে বলি। সব মানুষের জন্য আরবি শেখা জরুরি নয়, কখনই সব মানুষের জন্য আরবি শেখা জরুরি নয়, কিন্তু আমার মনে হয় যারা তালেবে ইলম এবং যারা দায়ী হতে চায় তাদের এটা শেখা উচিত। আর একটা প্রশ্ন কি ছিল ভুলে গেছি, সরি।
আচ্ছা না, আমার হয় এটা নিয়ে অ্যান্সারটা বারকলফি খুবই চমৎকার কিছু জিনিস জানলাম। আমার মনে হয় আসলে অ্যারাবিক নিয়ে একটা ডিফারেন্ট একটা ডিটেল পডকাস্ট হওয়া উচিত, কারণ এটা মহাব্বাই কি মনে করেন? আমার হাইদের কথা শুনে মনে হলো আসলে আমাদের এই এপিসোডে আমি এটা নিয়ে কথা না বাড়াই, কারণ এটা নিয়ে শুরু হলে আসলে শেষ হওয়া না, কারণ এটা নিয়ে অনেক প্রবলেম আছে। লাইক এটা নিয়ে কথা বলতে শুরু করলে ফার্স্ট কথা আসবে যে আমি তো চেষ্টা করছি পারি নাই, আমার জন্য কোনটা কোন সিলেবাসে যাওয়া উচিত, বা আমি কোন লেভেলের পর কোন লেভেলে যাব, এটা স্পোকেন আরবিক শিখবো নাকি মদিন আরবিক শিখবো, অনেক কোয়েশ্চেন আছে। আই থিঙ্ক ওটা নিয়ে আমরা ডিফারেন্ট একটা পডকাস্ট করলে ভালো, তাই না? রামাদান উপলক্ষে যদি কামিং রামাদান হিসেবে যদি ধরি আমরা, তাহলে আমাদের এই কোরআনটার যেটা আপনি বললেন যে বোঝা, কোরআন তো আছে, আল্লাহ তাআলা বলছেন আফালা তাতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? হ্যাঁ, আমরা এখন চিন্তা ভাবনা করতে চাইলে, তাহলে আমরা যদি বলি এই রমাদানের জন্য আমরা রমাদানের একটা গোল সেট করলাম, সে কোরআনটা পড়বো, অনুবাদ পড়বো। আচ্ছা, একটা ফেসবুকে মনে হয় একটা কম্পিটিশন হয়েছে, শুরু হয়েছে, এটা জানেন কিনা, যে পুরা কোরআনটা পড়া এবং অনুবাদ পড়া, এরকম একটা কম্পিটিশন, জাস্ট আই থিঙ্ক এনকারেজ করার জন্য একটা কম্পিটিশন শুরু হয়েছে। এটা আমি জানি না কি ছেলেরা করতেছে নাকি মনে শুধু মেয়েরা, এটা হইতে পারে। এনিওয়ে জাস্ট জানা রাখলাম, মানুষজন যদি কেউ আগ্রহী থাকে এটার সাথে জয়েন করতে পারে, এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করবে। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখন আমরা যদি আসলে অনুবাদ পড়ি, এটা কি একটা টার্গেট হইতে পারে আমাদের যে আমরা অনুবাদটা পড়বো? কিন্তু এখানে একটা প্রবলেম থাকে, যে একটা কন্ট্রোভার্সি থাকে, অনেকে বলে যে না কোরআন তিলাওয়াত করবো, কোরআন অনুবাদ করবো না, কোরআন মিনিং পড়লে তুমি মিসগাইডেড হয়ে যাবো, সামথিং লাইক দিস, এই ধরনের কথা কিন্তু আমাদের সোসাইটিতে আসছে। এই ডিবেটে আমি খুব যেতে যাচ্ছি না, কিন্তু এটা একটা ফ্যাক্ট, এটা অনেকেই কিন্তু অনেক সময় বলে যে না, এবং এই কথাটা আমাদের কিছুটা হলেও সত্যতা আছে। কারণটা হচ্ছে যতগুলো ডেভিয়েন্ট গ্রুপ যদি আমরা বলি ইসলামের হিস্ট্রিতে, কিন্তু অনেক ডেভিয়েন্ট গ্রুপ ছিল, এরা কিন্তু ডেভিয়েশন যখন হয় তখন কোরআনের কোনো একটা আয়াতের মিস এক্সপ্লেনেশনের কারণেই হয়, বা কোনটা হাদিসের অপব্যাখ্যার কারণেই ডেভিয়েশনটা শুরু হয়, তাই না? এখন একটা মুসলিম আমরা যদি চিন্তা করি, ঠিক আছে রমাদান আসতেছে, সো আমাদের কি কোরআন পড়তে হবে, কোরআনটা ফিল করতে হবে, আমরা ডেফিনেটলি আমাদের মুসলিমদের জন্য এটা উচিত না বা এটা ঠিক হবে না যে আমরা কোরআন থেকে সরাসরি হুকুম আহকামগুলো মাসালাগুলো বের করব, এটার জন্য আমরা আলেমদের কাছে যাব। কিন্তু তাহলে আমরা আসলে এই বাউন্ডারিটা কীভাবে সেট করবো, যে না আমরা আসলে এই কোরআন পড়ে আল্লাহ যেন কখনো আমাদেরকে মিসগাইড না করে, অ্যাট দ্য সেম টাইম আমরা কোরআন থেকে যে মোটিভেশন বলি বা তাদাব্বুর বলি, যে রিফ্লেকশন করা, এটা এটাও আমরা চাই। তাহলে আসলে আমাদেরকে কোন বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে এই জায়গাটাতে যখন আমরা কোরআনের অনুবাদ পড়ব?
আসলে বিষয়টা হলো যে কোরআনে দুই ধরনের আয়াত রয়েছে, একটা হচ্ছে সুস্পষ্ট মুহকামাত এবং একটা হচ্ছে অস্পষ্ট বা কিছুটা ব্যর্থবোধক। তো আমরা সাধারণ মানুষরা যে যখন কোরআনের অনুবাদ পড়ব, তখন যে আয়াতগুলো আমাদের কাছে কঠিন মনে হবে বা যেগুলো আমরা বুঝবো না, সেগুলো নিয়ে আমরা আলেমদের কাছে যাব, সেগুলো নিয়ে তাদের কাছে জিজ্ঞেস করব, এবং নিশ্চয়ই আমরা দিয়ে কোনো তালাকের মাসালা বা মিরাজ বন্টনের মাসালাও দিতে যাব না। এখানে আমাদের একটু বুঝতে হবে যে যে বিষয়গুলো ফিকহের বিষয় বা যাতে একটু জটিলতা রয়েছে সেগুলো আমরা পড়ব এবং সেগুলো একবার দেখে নিব। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তো আর তিলাওয়াত করতে নিষেধ করেননি। আসলে পড়া বলতেই বুঝে পড়া হয়, এই জিনিসটা প্রথম বুঝতে হবে। তাহলে যে আরো বাচ্চাগুলো যারা আলেম না বা সাধারণ শিক্ষিত যে সকল আলেম আরব রয়েছে তাদের কোরআন পড়া ছেড়ে দিতে হবে, কারণ তারা তো এটা আরবিতে পড়লে বুঝে ফেলে। সেক্ষেত্রে এই বিষয়টা এমন না যে আমরা অনুবাদ করলে গোমরা হয়ে যাবো। কোরআন পড়ে বা কোরআনে আলেম হয়ে বা তাফসির হয়ে মুফাসির হয়ে তো অনেকে গোমরা হয়ে যায়, বা আমরা জানি এরকম, সাধারণত আমরা এরকম দেখেছি। তো বিষয়টা এর জন্য মাইয়া হেদি আল্লাহ ফালা মুদিল্লাহ, যাকে আল্লাহ হেদায়ত দেন তাকে কেউ গোমরা করতে পারে না। আবার এমন অনেকে রয়েছে যারা কোরআনে ভুল ধরতে গিয়ে দেখা গেছে, এরকম ইতিহাস অনেক উদাহরণ রয়েছে, যারা হেদায়ত পেয়ে গেছে। বিষয়টা হলো কোরআন পড়ার সাথে হেদায়তের সম্পর্ক নাই। কোরআনের উপরে আমল করা এবং এটা মুত্তাকিদের জন্যই পথ নির্দেশ, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই। বিষয়টা হলো এটাকে জানতে হবে। এখন কতটুকু আমি বুঝি নাই, কি বুঝি নাই, কি পরিমাণে বুঝি নাই, এটা বুঝতে হলে তো আমাকে পড়ে দেখা দরকার। বিষয়টা হলো আমরা পড়বো শতকরা 10 ভাগ আয়াত হয়তো আমরা বুঝবো না। কোরআনের অধিকাংশ আয়াত মোটিভেশনের উপরে, মুসা আলাইহিস সালামের কাহিনীর উপরে, অধিকাংশ আয়াত জান্নাত জাহান্নামের ব্যাপারে, কিয়ামতের বর্ণনার ব্যাপারে, এবং অধিকাংশ আয়াত হচ্ছে দুনিয়া এবং আখিরাতের তুলনার ব্যাপারে। এগুলো তো আসলে না বোঝার কিছু নাই। এবং আমাদের যারা সাধারণ শিক্ষিত মানুষ তাদের মূল ফোকাসটা হবে এই সকল আয়াতের উপরে, যে সকল গল্প দিয়ে, নবীদের গল্প দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটিভেট করতে চেয়েছেন। এখন অনেক সময় আমরা বলি যে এটা পড়লে আমরা গোমরা হয়ে যাবো, অথচ স্কলারদের ওই বইগুলো পড়লে আমরা আবার গোমরা হই না। ওটা যদি আমরা একা একা পড়তে যাই তাহলে আমরা, তার মানে হচ্ছে কি, মানুষ হেদায়তের জন্য সুন্দর করে বুঝিয়ে বলতে পারছে কিন্তু আল্লাহ পারেনি, নাউজুবিল্লাহ মিন জালিক। বিষয়টা এমন, এখন এটার মধ্যেও কিন্তু আলেমদের ইখতিলাফ রয়েছে। কিছু কিছু আলেম কখনোই এই কথা বলেন না যে তোমরা অর্থ পড়তে যাও না গোমরা হয়ে যাবে। আবার কিছু কিছু আলেম হয়তো বলে থাকে, যারা বলেন তারা হয়তো সঠিকভাবে বলে থাকেন। যেমন তুমি অলরেডি বললা যে অনেক মানুষ, আবার আসলে যারা কিনা নিজেরা জটিল বিষয়গুলোর পিছনে পড়ে এবং নতুন কোন তত্ত্ব আবিষ্কার করার নিয়তে পড়ে তারাই গোমরা হয়। আমি আবার বলছি যে কোরআন পড়ার সময় নতুন কোনো কিছু আবিষ্কার করার এখানে দরকার নেই, বরঞ্চ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল তাফসির করে গেছেন, সাহাবায়ে কেরাম যে সকল তাফসির করে গেছেন, সালাফে সালিনরা যে সকল তাফসির করে গেছেন, ওইভাবেই বোঝা। ধরেন আমি যদি ইবনে কাসির নিয়ে বসি, ইবনে কাসির নিশ্চয়ই আমাকে সাধারণ একজন আলেমের চেয়ে অনেক ভালো এক্সপ্লেইন করে বোঝাতে পারবেন। তিনি যত বেশি হাদিস এনে আমাদেরকে আমাকে বোঝাতে পারবেন, হয়তো দেখা যায় যার কাছে যাবো সে এত বোঝাতে পারছে না, তারপরও সামনাসামনি শেখার বা প্রশ্ন করার তো একটা ব্যাপার হয়ে গেছে। আমি বলছি যে এটা পড়লেই যে মানুষ গোমরা হয়ে যাবে ব্যাপারটা এমন না, পড়লেই যে হেদায়ত পেয়ে যাবে ব্যাপারটা এমনও না। এটার সাথে বরঞ্চ অন্য অন্য অনেক বিষয় জড়িত রয়েছে, কিন্তু এটাকে পড়তে হবে। কতটুকু বুঝি নাই, কি বুঝি নাই, এটাকে মার্ক করে রাখতে হবে, তারপর স্কলারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে। আপনি যদি নিজে পড়েন এবং আপনি যদি তাদের প্রশ্ন করেন যারা এই ধরনের কথা বলে যে আপনি কি কি আয়াত বলছেন, দেখবেন আপনি উত্তর করতে পারেন না। আসলে এই কথাগুলো তারা কারো কাছ থেকে শুনেছে, মুখস্থ করেছে এবং ডিবেট করার জন্যই আসলে বলেছে। এটা হতেই পারে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে বা এই কোরআনকে এত কঠিন করে রেখেছেন যে আলেম, একটা সোসাইটিতে আলেম থাকে শতকরা 2 ভাগ 5 ভাগ, যে ওই 2 ভাগ লোকই এটাকে তাদাব্বুর করবে, বাকিরা করবে না। বিশেষ করে কোরআনে এই ধরনের আয়াত খুবই কম রয়েছে যা জটিলতা সৃষ্টি করতে পারে। এমন কিছু আয়াত ছিল যেটা সাহাবাগণ জটিলতা সৃষ্টি করেছে, তো সেক্ষেত্রে তো বলা যায় যে, এবং আমরা দেখি যে তাফসিরেও অনেক সময় অনেক স্কলারদের মধ্যে, মুফাসসিরদের মধ্যে একই আয়াতের তাফসির নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে। তো সুতরাং ডিফারেন্ট কিছু বললি যে আবার মানে সেটা যদি বিশেষ করে তোমার সাথে না মিলে, তোমার সাথে যদি না মিলে তাহলেই যে আমি গোমরা হয়ে গেছি, আসলে ব্যাপারটা এরকম না। আর প্রশ্নটা অনেক বড়, আশা করি হয়তো আরেকদিন ইনশাল্লাহ এটা নিয়ে আরো বিস্তারিত বলবো। তবে আরো একটা জিনিস বললাম যে একজন মানুষ গণিতের যে পিএইচডি করে সে যেভাবে মানে সে গণিত পড়বে, নিশ্চয়ই যে একজন ক্লাস টেনে পড়ে সে এভাবে গণিতটা পড়বে না। তো যার স্কোপ কতটুকু এটা আমাকে বুঝতে হবে এবং আমার লিমিটেশন কতটুকু এটা আমাকে বুঝতে হবে। আমি মোটিভেশনের জন্য কোরআন পড়ার কথা বলছি, যারা সাধারণ মানুষ তাদের
যারা এই কথা বলে যে কোরআন পড়লে বোঝা যাবে না, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। কারণ কোরআনে বলা আছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি, সো মানে আমরা কোরআন সহজ করে দিয়েছি।
আই থিংক এটা এভাবে সামারাইজ করা যায় যে আসলে নিয়তটা প্রথমত ক্লিয়ার, বিশুদ্ধ থাকা উচিত। আসলে আমি কোরআনটা পড়তেছি আল্লাহর কাছ থেকে,
এই যে আল্লাহ বলছেন আফাস্তাইজ বিল্লাহ, যখন তুমি কোরআন পড়বে তখন আল্লাহর কাছে সাহায্য চাও, এই জন্যই তো আউযু বিল্লাহ ওয়াজি। তো আল্লাহর কাছে তো আমি নিজেকে আগেই সঁপে দিলাম, এরপর যদি আল্লাহকে গোমরা করে
এটা আসলে হয় না। ডেফিনেটলি আমরা যদি আসলে সিনসিয়ারলি আল্লাহর কাছে চাই, আল্লাহ কখনোই আমাদের গোমরা করবে না, এটা আমরা বলতেই পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি।
আমি একটু ইন্টারফেয়ার করি, সরি, ভুলে যাবো। তুমি দেখবে যারা সাধারণত এই ধরনের কথাগুলো বলে তারা কিন্তু নিজেরা পড়ে না, মানে এটা আমার অবজারভেশন, মানে যে প্রবলেম ফেস করছে, যে দেখেন ভাই আমি এটাতে প্রবলেম ফেস করছি, আমি এরকম অনেকে জিজ্ঞেস করছি আপনি কোন কোন আয়াত বোঝেননি, কয়টা আয়াত আছে কোরআনে যেগুলো আপনি আসলে বোঝেননি বা খুব কনফিউজ ক্রিকেটে আপনাকে গুমরা করে ফেলতেছে। এমন তো হয় যে আমাদের অনেক মেন্টর থাকে, আমাদের অনেক স্কলার থাকে, যাদের অনেক কথাগুলো ঠিক থাকে না। তো একটা মানুষ এর বই আমি পড়ে যাচ্ছি, আমরা অনেক গল্পের বই পড়ি, ইভেন নিউজ পেপার পড়ি, ইভেন সাহিত্য পড়ি, বাংলা ইংরেজি লিটারেচার পড়ি, এগুলো আমাকে কি গুমরা করতে পারছে না? এগুলোর ক্ষেত্রে বলে না যে এগুলো বুঝে পড়ো না, এগুলো তোমাকে গুমরা করে ফেলো, মানে আমি আসলে একটু হতাশ, এই প্রশ্নটা আমার খুব কষ্ট দেয়।
এখানে আরেকটা কথা মনে পড়লো, শাইখ আনোয়ার একবার বলতেছিলেন একটা ইয়েতে যে ইহুদিদের মিসগাইডেন্স এর একটা কারণ হচ্ছে তারা তাওরাতকে কমপ্লিটলি মানে পরিত্যাগ করছিল, কমপ্লিটলি মানে তারা এটা লাইক ছুঁয়ে দেখতো না, তারা মোর ফলো করতে হচ্ছে তাদের স্কলারদের তালমুদ এই জিনিসগুলা। তো আমরা যদি এটা এভাবে ইমব্যালেন্স হয়ে যায়, ডেফিনেটলি এটা এরকম হওয়ার কথা না, হবে না যে আমরা শুধুমাত্র আসলে কোরআন এবং হাদিসের টেক্সট থেকে আমরা সব বুঝবো, আলেমদেরকে দরকার নাই, ডেফিনেটলি বিষয়টা তেমন না। এট দ্য সেম টাইম আমাদের দুটোর মধ্যে ব্যালেন্স করা দরকার যে আসলে আমরা ইসলাম যখন একটু ডিপ লেভেলে যাবো আমাদেরকে আলেমদের আন্ডারস্ট্যান্ডিংটা নিতে হবে, আবার সেম টাইম একটা প্রত্যেকটা মুসলিমের আমরা কোরআনের সাথে একটা রিলেশন থাকা উচিত। সো আই থিঙ্ক দ্য ভাইটাল পয়েন্টটা এটাই যে কোরআনটা যখন আমরা পড়বো আমাদের সিনসিয়ার নিয়ত থাকা উচিত যে আমরা এটা থেকে হিদায়ত চাই এবং আমরা এখানে নিজের নফসের অনুসরণ করবো না, বা নিজের আপনি যেটা বলেন যে নতুন কিছু ডিসকভার করা কোরআনের মধ্যে, এই টেন্ডেন্সিটা বাদ দিয়ে বা বাদ দেওয়া উচিত। আর যেটা আরেকটা কথা বললেন আপনি যে আসলে রুলিংগুলো বা মাসালাগুলো যখন আমরা জানার চেষ্টা করবো তখন সেটা আলেমদের মাধ্যমে জানবো, বিকজ এখানে আরো অনেকগুলো বিষয় থাকবে, কোরআনের সাথে হাদিসের রিলেশন আছে বা একটা কোরআনের আয়াতের সাথে আর একটা কোরআনের আয়াত সিমিংলি মনে হতে পারে কন্ট্রাডিক্টিং, বাট অ্যাকচুয়ালি তো ডিফারেন্টলি কন্ট্রাডিক্টিং না। সো কোনটার উপরে কোনটা যাবে বা কোন আয়াত থেকে কি বুঝ নিবো সেটা সেসব ক্ষেত্রে আমাদের রেফার করতে হবে আলেমদের কাছে। বাট একটা মুসলিমের অ্যাটলিস্ট কোরআন অনুবাদ পড়ে হলেও একটা রিলেশনশিপ রাখা উচিত, আর অ্যারাবিক তো কন্টিনিউসলি আমাদের আই থিঙ্ক এটার সাথে পরিচিত হতে পারলে খুব ভালো। আচ্ছা, তো আজকের রামাদানের আই থিঙ্ক আলোচনা আমরা এখানে শেষ করতে পারি। তো নাহিদ ভাই, আমাদের উদ্দেশ্যে কিছু যারা লিসেনার ভাই বোন আছেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে পারেন যে আসলে এই যে রামাদান চলে আসে, আই থিঙ্ক এক মাসেরও কম সময় আছে, একটা মেসেজ দিতে পারেন আমাদের আসলে আমরা কিভাবে এই রামাদানটাকে ম্যাক্সিমাম পরিমাণ বেনিফিট নিতে পারি, এনি অ্যাডভাইস এই ব্যাপারে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করুক। আমি যে পরামর্শটা দিব সেটা হলো যে রমাদানের খুব অল্প সময় বাকি আছে, তো আমরা ওই সময় কি করব, কিভাবে করব, এই কাজগুলো আমরা এখনই ঠিক করে নিই, নিজের টার্গেট সেট করি, নিজের যে টার্গেটকে এক্সিকিউট করতে সহজ হয় সেই কিভাবে সেটা সহজ হয় সেগুলো এখন থেকে এটাকে আমরা মাথায় রাখি। এবং বিশেষ করে রমাদানটা হলো ইবাদত করার মাস, সুতরাং দুনিয়াতে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে এখনই আমাদেরকে গুছিয়ে রাখতে হবে, রমাদানে আমাদের নতুন কাজ নেওয়া ঠিক হবে না। এবং সবচেয়ে বড় কথা হলো আমি কি করব পুরো রমাদানে 30টা দিনই যেন আমার এমন একটা গোল আমি সেট করব যাতে এই 30টা দিন আমি সমানভাবে এঙ্গেজ করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে আমরা উত্তেজিত হব না যে না আমি ফাটাই ফেলবো, আমি অমুক অমুক কাজ করে ফেলবো, এটা একটা ব্যাড প্ল্যানিং। বরঞ্চ আমার সামর্থ্য এবং আমার সুযোগ এবং সামর্থ্য এই দুটোকেই আমার মাথায় রাখবো এবং একটা ফিজিবল প্ল্যান করব যে প্ল্যানটা এক্সিকিউট করা সম্ভব। আমরা এরকম প্ল্যান করবো না যে প্রথম 10 দিন আমি কোরআন শেষ করবো আর তারপর 10 দিন আমি আরবিকের অর্ধেক শেষ করে ফেলবো, না এরকম না জিনিসটা। ডে ওয়াইজ ধরেন আমি ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, আমি যদি 30 পারা কোরআন পড়তে চাই তাহলে আমার প্রত্যেকদিন 1 পারা করে পড়ো, তা এখন 1 পারা যদি অর্থ সহ পড়তে চাই তাহলে আমি এখনই একটু অর্থগুলো একটু দেখে একবার দেখে রাখি। মানে আমি একটা এক্সাম্পল দিলাম, আপনি সাদাকা করতে চান তো ঠিক আছে আমি কিভাবে এটাকে একটু এখনই বাঁচায় রাখতে পারি, বা আমি বিভিন্ন জায়গায় সাদা করতে চাই, সরোবর বা এই ধরনের অনেক ইনিশিয়েটিভ রয়েছে যারা বিভিন্ন জায়গায় ইফতার সাপ্লাই করে বা ইফতার আপনি কিনে দিলে তারা এটাকে দিয়ে দেয়, তো তাদের সাথে তাদের ইয়েগুলো দেখা, এই ধরনের বিভিন্ন ভালো ইনিশিয়েটিভ গুলো এখন থেকে এটাকে রাখা। রমাদান চলে আসে, তারপর প্রথম 5 দিন যায় মানে মানে কি করব কি করব, এরপর 5 দিন হাই হাই কিছু করতে পারলাম না কিছু করতে পারলাম না, এরপর 10 দিন তো মানে একটা আর কি আর হবে, পরে রমাদানে দেখবো, এরকম না হয়। তো আমার মূল পরামর্শ ভাইয়ারা, আপনি যেটা করতে চান এটা এখন থেকে শুরু করা উচিত।
আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খের। তাহলে আজকে আমি পডকাস্ট আমরা এখানে শেষ করতে পারি। রাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ আমরা আবার আপনার কাছ থেকে বেনিফিট হওয়ার আশা রাখি। আর তাহলে আজকে এখানেই, আমাদের ভাই এবং বোন যারা আছেন লিসেনার তাদেরকে আগের মতো আবার সেই রিকোয়েস্ট, আমাদের সাথে থাকবেন, আমাদের পডকাস্টগুলো শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট সাথে আছে অবশ্যই। আর আপাতত এখানেই, তো ইনশাল্লাহ সম্ভবত রমাদানের আগে আমরা আরো একটা পডকাস্ট করব। এরপরে রমাদানের সময়টাতে আমাদের পডকাস্ট, আমরা কোনো এপিসোড রেকর্ডিং করব না, যেহেতু এটা ইবাদতের মাস, আমরা আই থিঙ্ক পার্সোনাল ডেভেলপমেন্টগুলোর দিকে বেশি নজর দিতে পারি। তো আজকে এতটুকুই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।